বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। ইসলামী প্রজাতন্ত্র ইরানের বিশ্ব কার্যক্রমের বাংলা অনুষ্ঠানে আপনাদের স্বাগত জানাচ্ছি।
এখন শুনবেন সূরা বাকারার 255 নম্বর আয়াতের তেলাওয়াত ও তর্জমা।
আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহু لا تأخذه سنة ولا نوم، له ما في السماوات وما في الأرض، من يعلم ما بين أيديهم وما خلفهم ولا يحيطون بشيء وَسِعَ كُرْسِيُّهُ السَّمَاوَاتِ وَالْأَرْضَ وَلَا يَؤُودُهُ حِفْظُهُمَا وَهُوَ الْعَلِيُّ الْعَظِيمُ صَدَقَ اللَّهُ
বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহ ছাড়া অন্য কোনো মাবুদ নেই, তিনি জীবিত, সব কিছুর ধারক। তাকে তন্দ্রা এবং নিদ্রা স্পর্শ করতে পারে না। আকাশ ও পৃথিবীতে যা কিছু আছে সবই তাঁর। এমন কে আছে তাঁর কাছে তাঁর অনুমতি ছাড়া সুপারিশ করবে? বান্দাদের সামনে কিংবা পেছনে যা কিছু রয়েছে সব কিছুর ব্যাপারেই তিনি জানেন। তিনি যেটুকু ইচ্ছা করেন তা ব্যতীত তাঁর জ্ঞানের কিছুই তারা আয়ত্ত করতে পারে না। তাঁর সিংহাসন আকাশমণ্ডলী ও পৃথিবী জুড়ে পরিব্যাপ্ত, আর এগুলোকে ধারণ বা রক্ষণাবেক্ষণে তিনি ক্লান্ত হন না। তিনিই সর্বোচ্চ এবং সর্বাপেক্ষা মহান। সাদাকাল্লাহুল আলিয়ুল আযীম।
শ্রোতা বন্ধুরা, অর্থসহ পবিত্র কোরআনের তেলাওয়াত শুনলেন। আজ বৃহস্পতিবার 15 ফেব্রুয়ারি, 2 ফাল্গুন এবং ফার্সি 26 বাহমান। রেডিও তেহরানের সান্ধ্য অধিবেশনের বাংলা অনুষ্ঠানে আপনাদের স্বাগত জানাচ্ছি। আমি আশরাফুর রহমান। আমাদের সান্ধ্য অধিবেশন সরাসরি সম্প্রচার করা হয় বাংলাদেশ সময় রাত 8:23, ভারত সময় রাত 7:53 এবং তেহরান সময় সন্ধে 5:53। আর প্রচারিত হয় বাংলাদেশ ও ভারতের শর্টওয়েভ 25 মিটার ব্যান্ডে 11,850 কিলোহার্টজে। ইন্টারনেটে আমাদের অনুষ্ঠান শুনতে এবং ওয়েবসাইট ভিজিট করতে লগ ইন করুন এই ঠিকানায় parstoday.ir/bn। ফেসবুকে সরাসরি শুনতে পাবেন এই ঠিকানায় facebook.com/parstoday বাংলা। আমাদের কাছে ইমেল করার ঠিকানা radiotehran1982@gmail.com। এবারে আজকের অনুষ্ঠান সূচি জানিয়ে দিচ্ছি। শুরুতেই থাকছে যথারীতি বিশ্ব সংবাদ, এতে থাকবে ঢাকা ও কলকাতা থেকে আমাদের সংবাদদাতাদের পাঠানো দুটি বার্তা। এরপর সংবাদভাষ্যের অনুষ্ঠান দৃষ্টিপাত, এতে থাকবে গাজার দক্ষিণাঞ্চলীয় রাফা এলাকায় ইহুদিবাদী ইসরায়েলের কয়েকটি কথিত মহাসাফল্যের আসল রহস্য সম্পর্কে আমাদের ভাষ্যকারের একটি পর্যালোচনা, এবং বাংলাদেশে আশ্রয় নেয়া মিয়ানমারের সীমান্তরক্ষী বাহিনীর সদস্য সহ 330 জন নাগরিককে হস্তান্তর সম্পর্কে আমাদের বিশেষ সংবাদদাতার পাঠানো প্রতিবেদন। দৃষ্টিপাতের পর রয়েছে ইমাম সাজ্জাদ আলাইহিসসালামের শুভ জন্মবার্ষিকী উপলক্ষে বিশেষ অনুষ্ঠান। আর প্রান্তিক আয়োজনে থাকবে পত্রপত্রিকার পাতার বিশ্লেষণমূলক অনুষ্ঠান কথাবার্তা। সবশেষে সংক্ষিপ্ত সংবাদ, তবে সবকিছুর আগে বিশ্ব সংবাদ।
রেডিও তেহরান, শুরু হচ্ছে বিশ্ব সংবাদ। প্রথমেই সংবাদ শিরোনাম। দক্ষিণ লেবাননে ইসরায়েলি হামলা জোরদার, হিজবুল্লাহ যোদ্ধা সহ 11 জন নিহত, বাড়ছে বড় রকমের যুদ্ধ শুরুর আশঙ্কা। গাজা যুদ্ধ নিয়ে কানাডা, অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ডের উদ্বেগ, প্রেসিডেন্ট রাইসি বললেন এই যুদ্ধ অন্যায় ব্যবস্থার প্রমাণ। 3.5 মাস পর জেল থেকে মুক্তি পেলেন বিএনপি মহাসচিব ফখরুল, গণতন্ত্র ফেরানোর আন্দোলন অব্যাহত রাখার ঘোষণা। এবং এবার সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ এর বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেয়ার দাবি জানালেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আসসালামু আলাইকুম। বিশ্ব সংবাদের গুরুত্বপূর্ণ অংশগুলো শুনলেন, এবারে বিস্তারিত। পরিবেশনায় রয়েছি রেজওয়ান হোসেন। লেবাননের দক্ষিণাঞ্চলে ইসলামী প্রতিরোধ আন্দোলন হিজবুল্লাহর অবস্থানে বিমান হামলা জোরদার করেছে ইহুদিবাদী ইসরায়েল। গাজায় ইসরায়েলের চলমান গণহত্যাকে কেন্দ্র করে গত অক্টোবর মাস থেকে লেবানন ইসরায়েল সীমান্ত উত্তেজনাপূর্ণ হয়ে রয়েছে। ইসরায়েলি সামরিক বাহিনী এক্স বার্তায় জানিয়েছে, ইসরায়েলি যুদ্ধবিমানগুলো লেবাননে বড় ধরনের হামলা চালাতে শুরু করেছে। প্রাথমিক রিপোর্টে জানা গেছে, দখলদার সেনারা লেবাননের দক্ষিণাঞ্চলীয় নাবাতিয়ে প্রদেশের বেশ কিছু এলাকায় আগ্রাসন চালিয়েছে। লেবাননের সিভিল ডিফেন্স জানিয়েছে, এসব হামলায় অন্তত 11 জন নিহত ও বেশ কয়েকজন আহত হয়েছে। নিহতদের মধ্যে কয়েকজন হিজবুল্লাহ যোদ্ধা রয়েছে বলে জানিয়েছে সংগঠনটি। 26 বছর বয়সী যোদ্ধা হাসান আলী নাজম গত অক্টোবর থেকে আলাক্সা দখলমুক্ত করার লক্ষ্যে ইসরায়েলের বিরুদ্ধে জিহাদ করে যাচ্ছিলেন। ইহুদিবাদী ইসরায়েলের যুদ্ধমন্ত্রী ইয়োয়াভ গ্যালান্ট সম্প্রতি হুঁশিয়ারি দিয়ে বলেছিলেন, তেল আবিব এমন এক যুদ্ধের প্রস্তুতি নিচ্ছে যা লেবানন ও হিজবুল্লাহ উভয়ের জন্য ধ্বংসাত্মক পরিণতি বয়ে আনবে।
এদিকে অবরুদ্ধ গাজা উপত্যকার রাফা শহরে ইহুদিবাদী ইসরায়েলের হামলার পরিকল্পনা নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেছেন কানাডা, অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ডের প্রধানমন্ত্রীরা। তারা যৌথ বিবৃতিতে বলেছেন, রাফা শহরে যদি ইসরায়েলি বাহিনী সামরিক হামলা চালায় তাহলে সেখানে ভয়াবহ এক মানবিক বিপর্যয় ঘটবে। এ বিষয়ে তারা গভীরভাবে উদ্বিগ্ন। তিন প্রধানমন্ত্রী বলেছেন, মিত্র ও আন্তর্জাতিক সম্প্রদায়ের কথা শোনা উচিত ইসরায়েলের। হামাসকে পরাজিত করার জন্য তারা যে হামলা চালাচ্ছে তার মূল্য যেন গাজার সাধারণ মানুষকে দিতে না হয় তা নিশ্চিত করতে হবে। গাজার প্রতিরোধকামী যোদ্ধাদের সাথে ইসরায়েলের যুদ্ধ শুরুর পর প্রথমে উত্তর গাজায় আগ্রাসন চালায় ইসরায়েলি সেনারা। সে সময় উত্তর গাজার লোকজনকে দক্ষিণ গাজায় সরে যাবার কথা বলে ইসরায়েল। পরে দক্ষিণ গাজায় আগ্রাসন চালালে অসহায় ফিলিস্তিনিরা রাফা শহরে আশ্রয় নেন, কিন্তু ইসরায়েল এখন সেখানে আগ্রাসন চালানোর পরিকল্পনা করেছে। এ নিয়ে আন্তর্জাতিক অঙ্গনে নিন্দা ও প্রতিবাদের ঝড় বইছে, তবে কোনো কথা কানে তুলছে না যুদ্ধবাজ প্রধানমন্ত্রী নেতানিয়াহু। ইরানের প্রেসিডেন্ট সাইয়েদ ইব্রাহিম রাইসি বলেছেন, বিশ্বে যে একটি অন্যায় ব্যবস্থা চালু রয়েছে গাজা উপত্যকার চলমান পরিস্থিতি তার সুস্পষ্ট প্রমাণ। তিনি গতকাল ইরান সফরত রাশিয়ার তাতারিস্তান প্রজাতন্ত্রের প্রশাসনিক প্রধান রুস্তম মিন্নিখানোভের সঙ্গে এক বৈঠকে এই মন্তব্য করেন। রাইসি বলেন, গাজায় যে গণহত্যা ও মানবতার বিরোধী অপরাধ চলছে তা প্রমাণ করে বর্তমান অন্যায় বিশ্বব্যবস্থা ভেঙে দিয়ে নতুন একটি ন্যায়সঙ্গত বিশ্বব্যবস্থা প্রতিষ্ঠা করা জরুরি হয়ে পড়েছে। গাজা উপত্যকায় গত 7 অক্টোবর থেকে ইহুদিবাদী ইসরায়েলের ভয়াবহ গণহত্যা অভিযানে এ পর্যন্ত প্রায় 28,600 ফিলিস্তিনি নিহত হয়েছেন, যাদের বেশিরভাগই নারী ও শিশু। ইরানের প্রেসিডেন্ট এমন সময় এ মন্তব্য করলেন যখন দখলদার ইসরায়েলি সেনারা গাজা উপত্যকার সর্বদক্ষিণের শহর রাফাতে হামলা জোরদার করেছে। ইয়েমেনের নৌবাহিনী লোহিত সাগরকে সম্পূর্ণভাবে ইসরায়েলি জাহাজমুক্ত করতে সক্ষম হয়েছে বলে ঘোষণা করেছে সানা। দেশটি বলেছে, এই কৌশলগত পানি সীমা দিয়ে চলাচলকারী ইসরায়েলি জাহাজের সংখ্যা শূন্যের কোটায় নেমে এসেছে। ইয়েমেনের জাতীয় ঐক্যমত্যের সরকারের মুখপাত্র জয়ফুল্লাহ আশামি গতকাল রাজধানী সানায় এক সম্মেলনে দেয়া ভাষণে এই কথা জানান। তিনি বলেন, ইয়েমেনের সশস্ত্র বাহিনী শুধুমাত্র ইসরায়েলি মালিকানাধীন ও ইসরায়েলগামী জাহাজে হামলা চালিয়েছে। সেই সঙ্গে ইঙ্গোমার্কিন বাহিনী ইয়েমেনে আগ্রাসন শুরু করার পর হামলার লক্ষ্যবস্তু হিসেবে আমেরিকা ও ব্রিটেনের জাহাজগুলোকেও অন্তর্ভুক্ত করা হয়েছে। গত অক্টোবরে গাজা উপত্যকায় ইসরায়েলি বাহিনী ভয়াবহ গণহত্যা শুরু করার পর গাজাবাসীর প্রতি সংহতি জানিয়ে লোহিত সাগরে ইসরায়েলি মালিকানাধীন ও ইসরায়েলগামী জাহাজে হামলা শুরু করে ইয়েমেনের সেনাবাহিনী। তখন থেকে দেশটি লোহিত সাগরে 33টি অভিযান চালিয়েছে। এদিকে ইয়েমেনে হুথি আনসারুল্লাহ আন্দোলন সমর্থিত সেনাবাহিনীর ওপর হামলা চালানোর জন্য জাতিসংঘে আমেরিকা ও ব্রিটেনের কড়া সমালোচনা করেছে রাশিয়া ও চীন। তারা দাবি করেছে, লোহিত সাগরে বাণিজ্যিক জাহাজে ক্ষেপণাস্ত্র হামলার অভিযোগে ইয়েমেনে হুথিদের সামরিক স্থাপনায় বেআইনিভাবে হামলা করেছে আমেরিকা ও ব্রিটেন। এর পাল্টা জবাব দেন মার্কিন ডেপুটি রাষ্ট্রদূত রবার্ট উড এবং ব্রিটিশ রাষ্ট্রদূত বারবারা উডওয়ার্ড। এই দুই কূটনীতিক দাবি করেন, হুথিদের হামলা বেআইনি। তাদের বিরুদ্ধে আমেরিকা ও ব্রিটেন আত্মরক্ষার জন্য উপযুক্ত এবং আইনগত ব্যবস্থা নিয়েছে। উডওয়ার্ড বলেন, হুথিদের আক্রমণের কারণে বৈশ্বিক শিপিং লাইনের খরচ বেড়েছে, ওই অঞ্চলে খাদ্য ও মানবিক সহায়তার মূল্য বৃদ্ধি পেয়েছে। জবাবে জাতিসংঘে নিযুক্ত রুশ উপরাষ্ট্রদূত দিমিত্রি পলিনস্কি এবং চীনের রাষ্ট্রদূত ঝাং জুন যুক্তি তুলে ধরে বলেন, ইয়েমেনের বিরুদ্ধে সামরিক অভিযানের অনুমোদন কখনোই দেয়নি জাতিসংঘ নিরাপত্তা পরিষদ। গতকাল নিরাপত্তা পরিষদের বৈঠকে দুপক্ষের মধ্যে এভাবে বাদানুবাদ হয়। আপনারা বিশ্ব সংবাদ শুনছেন রেডিও তেহরান থেকে, আর প্রচারিত হচ্ছে শর্টওয়েভ 25 মিটার ব্যান্ডে। বাংলাদেশে বিএনপির রাজনীতি বন্ধের বিষয়ে ভাবছে না সরকার, একথা বলেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। তিনি দাবি করেন, নিজেদের কর্মকাণ্ডের জন্যই বিএনপি সন্ত্রাসী দল হিসেবে চিহ্নিত ও পরীক্ষিত। আরও জানাচ্ছেন ঢাকা থেকে আমাদের বিশেষ প্রতিনিধি বাদশা রহমান।
বিএনপির রাজনীতি বন্ধের বিষয়ে ভাবছে না সরকার, এমনটা জানিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। তিনি বলেন, নিজেদের কর্মকাণ্ডের জন্যই বিএনপি সন্ত্রাসী দল হিসেবে চিহ্নিত ও পরীক্ষিত। বৃহস্পতিবার দুপুরে ঢাকার ধানমন্ডিতে দলীয় সভাপতির রাজনৈতিক কার্যালয়ে সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন। কাদের বলেন, বিএনপি মহাসচিবের মুক্তির পর সরকার পতনের আন্দোলন করতে গিয়ে নিজেদের পতন হয় কিনা সেটাই দেখার বিষয়। এ সময় বিএনপি মহাসচিবের মুক্তি প্রসঙ্গে ওবায়দুল কাদের আরো বলেন, আইন যে তাঁর নিজস্ব গতিতে চলে মির্জা ফখরুলের জামিন তারই বড় প্রমাণ। তবে এবার আন্দোলনে নামলে তাদের পতন দেখার অপেক্ষায় থাকবে জাতি। তিনি আরো বলেন, বিএনপি সন্ত্রাসী দল হিসেবে চিহ্নিত হলেও রাজনীতি বন্ধের বিষয়ে কোনো ভাবনা নেই সরকারের।
গভীর খাত থেকে আন্দোলন উদ্ধার করবে কে? সাহেব তো চেষ্টা করেছে, পারেননি, এখন আবার পারবেন, অপেক্ষায় থাকি। আবার কবে ডিসেম্বর আসবে, কবে আবার অক্টোবর আসবে 28 তারিখ, আমরা অপেক্ষায় থাকি।
এছাড়া দ্বাদশ সংসদের সংরক্ষিত আসনের তৃণমূল কর্মী ও নিবেদিতদের মূল্যায়ন করা হয়েছে বলেও জানিয়েছেন আওয়ামী লীগের এই শীর্ষ নেতা। বাদশা রহমান, রেডিও তেহরান, ঢাকা।
বলছিলেন আমাদের প্রতিনিধি। দীর্ঘ 3.5 মাস কারাবন্দির পর আজ বিকালে মুক্তি পেয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী। মুক্তি পেয়েই কারা ফটকের সামনে মির্জা ফখরুল বলেছেন, বাংলাদেশের জনগণ সবসময় গণতন্ত্রের জন্য, ভোট ও ভাতের অধিকারের জন্য সংগ্রাম করেছে। ইনশাল্লাহ এই সংগ্রামে তারা জয়ী হবে। আজ বিকাল 4:45 কেরানীগঞ্জে কেন্দ্রীয় কারাগার থেকে প্রথমে মির্জা ফখরুল, এরপরে আমির খসরু মাহমুদ চৌধুরী কারাগারে প্রধান ফটকে উপস্থিত হলে নেতাকর্মীরা করতালি দিয়ে তাদের বরণ করে নেন। এ সময় তারা নানা রকম স্লোগান দিতে থাকেন। পরে আমির খসরু মাহমুদ চৌধুরী বলেন, সরকার রাষ্ট্রশক্তিকে কব্জা করে ক্ষমতা দখল করেছে, কিন্তু বাংলাদেশের মানুষ তাদেরকে প্রত্যাখ্যান করেছে। ভারতের পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ গ্রহণের দাবি জানিয়েছেন। তিনি আজ রাজ্য বিধানসভায় বক্তব্য রাখার সময় ওই দাবি জানান। কলকাতা থেকে আরও বলছেন আমাদের প্রতিনিধি।
পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ গ্রহণের দাবি জানিয়েছেন। তিনি আজ বৃহস্পতিবার রাজ্য বিধানসভায় বক্তব্য রাখার সময় ওই দাবি জানান। সম্প্রতি উত্তর দিনাজপুর জেলার চোপড়ায় বিএসএফের খনন করা ড্রেনে চাপা পড়ে 4 শিশুর মর্মান্তিক মৃত্যুর ঘটনায় বিএসএফের বিরুদ্ধে সোচ্চার হয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
যাদের জন্য বাচ্চাগুলো মারা গিয়েছে, পদক্ষেপ নিতে হবে সেন্ট্রাল গভর্নমেন্টকে।
প্রসঙ্গত গত সোমবার চোপড়ায় বিএসএফের পক্ষ থেকে ড্রেন সম্প্রসারণের কাজ করার সময় সেখানে খেলা করতে যায় 4 শিশু, কিন্তু আচমকা ধস নেমে মাটি চাপা পড়ে গোলাম মোস্তফা, ইউসুফ আলী, মোহাম্মদ ইসলাম ও তালেব আলী নামে 4 শিশুর মর্মান্তিক মৃত্যু হয়। মমতা আজ কেন্দ্রীয় সরকারের কঠোর আইনে মানুষকে জেলে বন্দী রাখা হচ্ছে বলে মন্তব্য করেছেন।
এমন আইন করেছে, বছরের পর বছর হয়ে যাচ্ছে, সে জানতেই পারছে না তার কি অপরাধ, শাস্তিটাও জানতে পারছে না, আর জেলে বন্দি করে একবার দিচ্ছে তো চিরজীবনের জন্য, জীবনের জন্য বন্দি। কোথায় শুনেছি আমরা? এটা পাকিস্তানকেও হার বানিয়ে দিয়েছে, এটা হিটলারকেও হার বানিয়ে দিয়েছে, এটা চাউসেস্কুকেও হার বানিয়ে দিয়েছে, এমন একটা গভর্নমেন্ট চলছে।
রাবণের সরকার আর নেই দরকার বলেও মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আজ কেন্দ্রীয় বিজেপি সরকারকে তীব্র কটাক্ষ করেন। আব্দুল হাকিম, রেডিও তেহরান, কলকাতা।
রেডিও তেহরান খবরের সঙ্গে 24 ঘন্টা। ভিজিট করুন আমাদের ওয়েবসাইট parstoday.ir/dn।
ফিরে আসি বিশ্ব সংবাদে। পাকিস্তান তেহরিকে ইনসাফ দলের নেতা এবং জাতীয় পরিষদের সাবেক স্পিকার আসাদ কাইসার ঘোষণা করেছেন যে প্রধানমন্ত্রী পদের জন্য ওমর আইয়ুবকে প্রার্থী মনোনীত করেছেন দলের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান ইমরান খান। আদিয়ালা কারাগারে ইমরান খানের সাথে সাক্ষাতের পর সাংবাদিকদের কাছে এই তথ্য তুলে ধরেন আসাদ কায়সার। তিনি বলেন, দলের ভিতরে শলা পরামর্শ সম্পন্ন হয়েছে এবং ইমরান খান শিগগিরই সদ্য সমাপ্ত নির্বাচনে কারচুপির বিরুদ্ধে দেশব্যাপী বিক্ষোভ কর্মসূচি পালনের তারিখ ঘোষণা করবেন। আসাদ কায়সার বলেন, আমাকে সমস্ত রাজনৈতিক দলের সাথে এই ব্যাপারে আলাপ আলোচনা করার দায়িত্ব দেওয়া হয়েছে। আমি মাওলানা ফজলুর রহমান, এএনপি এবং অন্য রাজনৈতিক দলের সাথে কথা বলব। আসাদ কায়সার বলেন, নির্বাচনের কারচুপির বিষয়টি আন্তর্জাতিক অঙ্গন থেকে গুরুত্বের সাথে দেখা হচ্ছে না, ফলে আমরা এর বিরুদ্ধে দেশব্যাপী বিক্ষোভ প্রতিবাদ করব। ইসলামী প্রজাতন্ত্র ইরানের বিচার ও আইন বিষয়ক ভাইস প্রেসিডেন্ট মোহাম্মদ দেহকান বলেছেন, আমেরিকা যদি অবৈধভাবে ইরানের কোনো জাহাজ আটক করে তাহলে ইরানও একই রকমের ব্যবস্থা নেবে। আমেরিকা ইরানের একটি তেলবাহী জাহাজ আটক করেছে বলে বিবৃতি দেওয়ার পর মোহাম্মদ দেহকান এই হুঁশিয়ারি উচ্চারণ করলেন। ইরানের বার্তা সংস্থা ইসনাকে আজ তিনি বলেন, ওয়াশিংটন ইরানের তেলবাহী জাহাজ আটকের যে পদক্ষেপ নিয়েছে সে ব্যাপারে ইরানের সামনে আইনের পথ বন্ধ হয়ে যায়নি। আর এরই সাথে শেষ করছি রেডিও তেহরান থেকে আপাতত বিশ্ব সংবাদ। বিশ্ব সংবাদ শুনলেন রেডিও তেহরান থেকে। এবারে আমন্ত্রণ জানাচ্ছি সংবাদ ভাষার অনুষ্ঠান দৃষ্টিপাতে। ইহুদিবাদী ইসরায়েলের সাম্প্রতিক কথিত মহাসাফল্যের ও বীরত্বের আসল রূপ বা গোমর ফাঁস হয়েছে, এ সম্পর্কে আজকের দৃষ্টিপাতের প্রথমেই শুনুন আমাদের ভাষ্যকারের একটি প্রতিবেদন, শুনুন সহকর্মী আমির হোসেনের পরিবেশনায়।
ইহুদিবাদী ইসরায়েলের কয়েকটি সাম্প্রতিক কথিত মহাসাফল্যের ও বীরত্বের আসল রূপ বা গোমর ফাঁস হয়েছে। এসব কথিত বীরত্ব মহাসাফল্যের একটি হল, সম্প্রতি গাজার দক্ষিণাঞ্চলে রাফা এলাকায় এক মহা জটিল অভিযান চালিয়ে হামাসের কাছ থেকে দুই ইসরায়েলি বন্দীকে মুক্ত করার দাবি। কিন্তু ইসরায়েলের এই দাবি সম্পর্কে ফিলিস্তিনের ইসলামী প্রতিরোধ আন্দোলন হামাসের শীর্ষস্থানীয় নেতা ওসামা হামদান বলেছেন, ওই দুই ইসরায়েলি নাগরিক হামাসের কাসসাম ব্রিগেডের সেনাদের হাতে বন্দী ছিল না, বরং গত 7 অক্টোবরের আল আকসা তুফান নামক ফিলিস্তিনি সামরিক অভিযানের সময় তারা এক বেসামরিক ফিলিস্তিনি পরিবারের হাতে বন্দী হয়েছিল এবং ওই পরিবারই এতদিন তাদেরকে একটি ভবনে ধরে রেখেছিল। সম্প্রতি ইসরায়েলি সেনারা তাদের বন্দী থাকার খবর পেয়ে ওই ভবনে প্রবেশ করে এবং কোনো সংঘর্ষ ছাড়াই ওই দুই বন্দীকে মুক্ত করে। তিনি বলেন, এই বিষয়ে ইসরায়েলের দাবি ও আনন্দ প্রকাশের উদ্দেশ্য হল, 128 দিন যুদ্ধ করার পর ইসরায়েলি সেনারা কিছুটা হলেও সাফল্য অর্জন করতে পেরেছে বলে দেখানো ও পরাজিত ইসরায়েলি সেনাদের মনোবল কিছুটা চাঙ্গা করা। ইসরায়েলের আরেক মহাসাফল্য হল, ইসরায়েলি সশস্ত্র বাহিনীর মুখপাত্র গতকাল এক ছবি প্রচার করেছে। এতে দেখা যাচ্ছে হামাসের প্রধান ইয়াহিয়া আসানোয়ার গাজার একটি সুড়ঙ্গে অবস্থান করছেন। ইসরায়েল এই ছবি প্রচার করে দেখাতে চেয়েছে যে এটাও তাদের সামরিক অভিযানের এক বিশাল সাফল্য। কিন্তু ইসরায়েলি সাংবাদিকরাই 3 মাস আগের ওই ছবি প্রচারের এই উদ্যোগকে একটি কল্পিত সাফল্য বলে উপহাস করেছেন। তারা বলেছেন, ইসরায়েলের উচিত একটি সত্যিকারের বা বাস্তব সামরিক সাফল্য অর্জন করা। ইসরায়েলি দৈনিক হারেটস জানিয়েছে, ইসরায়েলি সশস্ত্র বাহিনীর জাফআতি ব্রিগেডের একদল সেনা গাজায় ফিরে গিয়ে আবারও যুদ্ধে অংশ নিতে অস্বীকৃতি জানিয়েছে এবং তারা এই ব্রিগেডের সেনা কমান্ডারদের বলেছেন, তারা যেন আমাদের শারীরিক ও মানসিক অবস্থা উপলব্ধি করেন।
আপনারা রেডিও তেহরানের অনুষ্ঠান শুনছেন সরাসরি তেহরান স্টুডিও থেকে। ইন্টারনেটে আমাদের অনুষ্ঠান প্রতিদিন শুনুন এই ঠিকানায় persetoday.ir/bn। আমাদের কাছে ইমেইল করার ঠিকানা radiotehran1982@gmail.com।
এবারে বাংলাদেশ প্রসঙ্গ। বাংলাদেশে আশ্রয় নেওয়া মিয়ানমারের সীমান্তরক্ষী বাহিনীর সদস্য সহ 330 নাগরিককে দেশটির কাছে হস্তান্তর করা হয়েছে, এ সম্পর্কে বিভিন্ন মহলের প্রতিক্রিয়া সহ প্রতিবেদন করেছেন আমাদের ঢাকার বিশেষ প্রতিনিধি।
বাংলাদেশে আশ্রয় নেওয়া মিয়ানমারের সীমান্তরক্ষী বাহিনীর সদস্যসহ 330 নাগরিককে দেশটির কাছে হস্তান্তর করা হল। মিয়ানমারের অভ্যন্তরীণ সংঘাতে গত 4 থেকে 7 ফেব্রুয়ারি নাইখংছড়ি, উখিয়া ও টেকনাপের বিভিন্ন সীমান্ত দিয়ে বাংলাদেশে পালিয়ে আসে দেশটির 330 নাগরিক। বৃহস্পতিবার সকালের কড়া নিরাপত্তার মধ্য দিয়ে ওখিয়া ও টেকনাফের বিভিন্ন স্কুল থেকে ইনানি নৌবাহিনীর জেটিঘাটে নিয়ে আসা হয় তাদের। প্রথম দফায় 165 জন এবং দ্বিতীয় দফায় আরও 165 জনকে মিয়ানমার প্রতিনিধি দলের কাছে হস্তান্তর করা হয়েছে। কক্সবাজারের ইনানিতে নৌবাহিনী ঘাটে বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবি কক্সবাজার রিজিয়নের তত্ত্বাবধানে অনুষ্ঠিত হয় এই প্রক্রিয়া, যা কক্সবাজারের উখিয়ায় ইনানিতে নৌবাহিনীর জেটি ঘাটে সম্পন্ন করা হয়। এ সময় আশপাশের এলাকায় বিজিবি ও র্যাব সদস্যরা সতর্ক অবস্থানে ছিলেন। নিরাপত্তার জন্য সকাল থেকে বন্ধ রাখা হয় কক্সবাজার টেকনাফ মেরিন ড্রাইভের সড়ক। উভয় দেশের মধ্যে আলোচনার প্রেক্ষিতে তাদের ফেরত নেওয়া হচ্ছে বলে জানিয়েছেন বিজিবির মহাপরিচালক। বিজিবির মহাপরিচালক মেজর জেনারেল মোহাম্মদ আশরাফুজ্জামান সিদ্দিকি বলেছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা ধৈর্য ধারণ করে এবং আন্তর্জাতিক সম্পর্ক বজায় রেখে বিজিবিকে সীমান্ত পরিস্থিতি নিয়ন্ত্রণে কাজ করার নির্দেশ দিয়েছেন।
অফিসিয়ালি করেসপন্ডেন্সের মাধ্যমে দুই দেশের সম্মতিক্রমে এই জিনিসটা হয়েছে, অন্যের দিনগুলোতেও যাতে আমাদের বর্ডারের অখণ্ডতা নিরাপত্তা সম্পূর্ণভাবে নিশ্চিত থাকে সেজন্য আমাদের বিজিবির প্রত্যেক সদস্য বদ্ধপরিকর।
আর মিয়ানমার রাষ্ট্রদূত অং কিউ ময়েও উভয় দেশের সম্পর্ক সুরক্ষায় আরও বেশি কাজ করার কথা বলেছেন।
মিয়ানমার সবসময় বাংলাদেশের ভালো বন্ধু। সম্প্রতি দেশটির অভ্যন্তরীণ সংঘাতে আমাদের কিছু সেনা সদস্য এখানে আশ্রয় নিয়েছিল, তাদের সাথে বন্ধুত্বপূর্ণ আচরণ করা হয়েছে এবং তাদের সুচিকিৎসার ব্যবস্থা করা হয়েছে। এজন্য আমরা বাংলাদেশের আইন শৃঙ্খলা বাহিনী এবং সরকারের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি।
উল্লেখ্য, গত 4 ফেব্রুয়ারি থেকে মিয়ানমারের সশস্ত্র বিদ্রোহী গোষ্ঠী বান্দরবানের নাইখাংসুরি উপজেলার তমরু ঘুমদম ও বাইশফাড়ি সীমান্তের বিপরীতে বিজিবির তমরু রাইট লেফট ক্যাম্পে আক্রমণ করে। কক্সবাজারের উখিয়া উপজেলার বালুখালি পালংখালি এবং টেকনাফ উপজেলার হোয়াইটকং হিনলা ও সাপরি দ্বীপ সীমান্তের বিপরীতে কাইচিংরং মৈদু গদুজ্জ মংডু এলাকায় গোলাগুলি ও সংঘর্ষের ঘটনা ঘটে। বাদশা রহমান, রেডিও তেহরান, ঢাকা।
আমাদের ভাষ্যকারের প্রতিবেদনটি শুনলেন শ্রোতা বন্ধুরা। এবারে রয়েছে ইমাম সাজ্জাদ আলাইসালামের শুভ জন্মবার্ষিকী উপলক্ষে একটি বিশেষ আলোচনা।
ইমাম সাজ্জাদ আলাইহি সালামের জন্মদিন।
বিশ্ব ইতিহাস, নৈতিকতা ও আধ্যাত্মিকতার ক্ষেত্র সহ মানবীয় মূল্যবোধের সব ক্ষেত্রেই যাঁদের কাছে সবচেয়ে বেশি ঋণী, তাঁদের মধ্যে হযরত আলী বিন হুসাইন আলাইহিসসালাম তথা ইমাম সাজ্জাদের অবস্থান অত্যন্ত প্রজ্জ্বল ও শীর্ষস্থানীয়। সত্যিকারের ও উন্নত মানুষ করার এই মহান সাধক ইমাম জৈনুল আবেদিন বা খোদা প্রেমিকদের অলঙ্কার হিসেবেও খ্যাত। মহান আল্লাহর দরবারে অত্যাধিক সিজদায় মগ্ন থাকতেন বলে ইমাম জৈনুল আবেদিন আলাইহিসসালামকে বলা হতো সাজ্জাদ। নৈতিকতা ও আধ্যাত্মিকতা যেন তাঁর অনুপম চরিত্র ও উচ্চতর জ্ঞান ও প্রজ্ঞার জাদুময় ছোঁয়ায় পেয়েছে চিরন্তন সৌন্দর্য ও অনির্বাণ প্রাণ। পবিত্র মদিনায় 38 হিজরিতে জন্ম নিয়েছিলেন হযরত হুসাইন বিন আলী আলাইহিসসালাম। এই মহাপুরুষের শুভ জন্মদিন বা 5ই শাবান উপলক্ষে সবাইকে জানাচ্ছি অজস্র মোবারকবাদ।
এই অনুষ্ঠান উপস্থাপনায় রয়েছি আমি গাজী আব্দুর রশিদ
এবং আমি রেজওয়ান হোসেন।
কারবালার বিশ্বনন্দিত মহাবিপ্লবের ঘটনায় ইমাম হুসাইন আলাইহিসসালামের একমাত্র যে পুত্র বেঁচে ছিলেন তিনি হলেন ইমাম সাজ্জাদ আলাইহিসসালাম, অর্থাৎ তিনিই ছিলেন বিশ্বনবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের পবিত্র বংশধারার বা আহলে বাইতের একমাত্র পুরুষ সদস্য যিনি কারবালার ঘটনায় প্রাণে রক্ষা পেয়েছিলেন। অসুস্থ ছিলেন বলে তিনি ওই জিহাদে সরাসরি যোগ দিতে পারেননি। আসলে মহান আল্লাহ অলৌকিকভাবেই তাকে রক্ষা করেছিলেন মুসলিম জাতিকে নেতৃত্ব দেওয়ার জন্য এবং ইসলামের সাংস্কৃতিক বিপ্লবের ভিত্তি রচনার জন্য। সে যুগে উমাইয়া শাসকরা ইসলাম সম্পর্কে সৃষ্টি করেছিল নানা অস্পষ্টতা ও সন্দেহ, ফলে খাঁটি ইসলামের রূপ ও খাঁটি ধর্মমত তুলে ধরার গুরু দায়িত্ব পালন করেন ইমাম জৈনুল আবেদিন আলাইহিসসালাম। পিতার শাহাদাতের সময়ে ও নিজের বন্দী অবস্থায় এবং কারবালা বিপ্লবের পরবর্তী বছরগুলোতেও জুলুম অবিচারের বিরুদ্ধে কৌশলপূর্ণ সংগ্রাম জিয়ে রেখে তিনি মহান পিতা ইমাম হুসাইন আলাইসালামের আদর্শকে জীবন্ত ও আরও প্রাণবন্ত করেন। এই মহান ইমাম ও তার ফুপু হজরত জেইনাব সালামুল্লাহি আলাইহা সাহসিকতাপূর্ণ নানা ভাষণ দিয়ে উমায়াদের আসল চরিত্র তুলে ধরেছিলেন জনগণের কাছে।
ইমাম সাজ্জাদ আলাইহিসালাম তাঁর কাজ ও আচরণ ছাড়াও বেশ কিছু অনুপম দোয়ার মাধ্যমে ফুটিয়ে তুলেছিলেন গভীর খোদাপ্রেম, নৈতিকতা ও উন্নত আত্মার সৌন্দর্য। মানুষের মধ্যে অনেকেই এই অস্থিরতায় ভোগেন যে এই যে এত দোয়া করছি তা কেন কবুল হয় না। ইমামের কাছে ঠিক এমনই এক প্রশ্ন করেছিলেন বারবার প্রার্থনার পরও দোয়া কবুল না হওয়ার ফলে হতাশ হয়ে পড়া এক ব্যক্তি এবং ওই ব্যক্তির বন্ধু। জবাবে ইমাম সাজ্জাদ আলাইহিসাল্লাম বলেছিলেন, তোমরা কি সময় মতো নামাজ আদায় করো না দেরি করে নামাজ পড়ো? তোমরা কি সৎ কাজের মাধ্যমে ও দরিদ্রদের দান সৎকা দেওয়ার মাধ্যমে নিজেকে আল্লাহর কাছে প্রিয় করছো? তোমরা কি বন্ধুদের সঙ্গে একই রূপ বজায় রাখো ও তাদের ব্যাপারে খারাপ ধারণা পোষণ করো না? তোমরা কি কথা বলার সময় অশালীন ভাষা ব্যবহার করো না? তোমরা কি যাকাত দাও ও ঋণ শোধ করো? তোমরা কি কঠোর হৃদয় নিয়ে ফকিরদেরকে বিমুখ করে দাও না? তোমরা কি ইয়াতিমদের সাহায্যে এগিয়ে যাও?
এভাবে ইমাম সাজ্জাদ আলাইহিসাল্লাম যখন একের পর এক প্রশ্ন করে চললেন, তখন দোয়া কবুলের ব্যাপারে নিরাশ হয়ে পড়া ওই ব্যক্তি লজ্জিত হয়ে বললেন, হে ইমাম, এসব ভালো কাজের কিছুই আমি করি না। তখন ইমাম সাজ্জাদ আলাইহিসাল্লাম মুচকি হেসে বললেন, তাহলে আল্লাহর কাছে কি আশা করছো? তোমাদের এই অবস্থা পরকালে তোমাদের জন্য সংকটের কারণ হওয়ার পাশাপাশি এই দুনিয়াতেও নেতিবাচক প্রভাব ফেলছে, যে কারণে তোমাদের দোয়াগুলো কবুল হয় না। তোমরা যদি আল্লাহর কথা শোনো তাহলে আল্লাহও তোমাদের কথা শুনবেন।
ইমাম সাজ্জাদ আলাইহিসাল্লাম ইসলামের ইতিহাসের চরম দুর্যোগপূর্ণ সময়ে এ মহান ধর্মের সাংস্কৃতিক ও চিন্তাগত বিপ্লবের ভিত্তি গড়ার জন্য তুলে ধরেছিলেন খাঁটি ইসলামী শিক্ষা ও আদর্শের নানা দিক। তাঁর প্রচারিত সেসব শিক্ষার গুরুত্বপূর্ণ সংকলন হিসেবে খ্যাতি অর্জন করেছে সাইফাই সাজ্জাদিয়া। অনেকেই একে আলে মোহাম্মদে জাবুর বলে থাকেন। দোয়া ও আল্লাহর প্রতি মনের গভীর আকুতি এবং আবেদন নিবেদনের আঙ্গিকে তুলে ধরা এসব বক্তব্যে রয়েছে সামাজিক, ধর্মীয় ও নৈতিক বিষয়ের অনেক গুরুত্বপূর্ণ শিক্ষা, আর সেগুলো সব যুগের মানুষ ও মুসলমানের জন্যই মহাকল্যাণের উৎস, চিরস্থায়ী সৌভাগ্যের দিক নির্দেশক। এ ধরনের শিক্ষামূলক দোয়া হৃদয়ঙ্গম করা আত্মগঠন, নফসের বা প্রবৃত্তির পরিশুদ্ধি এবং ধর্মীয় ও আধ্যাত্মিক উচ্চতর লক্ষ্যগুলো উপলব্ধিসহ খোদাপ্রেমের অনুভূতি ও যুক্তি আয়ত্তের জন্য অত্যন্ত সহায়ক। এইসব দোয়ার আলোকিত প্রভাবে প্রভাবিত হওয়া তখনই সম্ভব হবে যখন মোমিন কেবল আল্লাহ সন্তুষ্টি অর্জনের লক্ষ্যেই সেসবের গভীর তাৎপর্য নিয়ে চিন্তাভাবনা ও গবেষণা করবেন।
ইমাম সাজ্জাদ আলাইহিসাল্লাম তার বিভিন্ন দোয়ায় মানুষকে এটা শেখাতে চেয়েছেন যে জীবনের সব পর্যায়েই আল্লাহর উপর নির্ভরতা জরুরি। আল্লাহ যেন মানুষের সব তৎপরতার মূল অক্ষে বা কেন্দ্রে থাকেন। আল্লাহর প্রতি হৃদয়ে গভীর প্রেম বা ঘনিষ্ঠতা সৃষ্টি ছাড়া এই লক্ষ্য অর্জন সম্ভব নয়। অবশ্য আল্লাহর নৈকট্য অর্জনের জন্য তাকে চেনাও জরুরি। আল্লাহকে চেনা ও জানার মধ্য দিয়েই খোদাপ্রেমিকের যাত্রা শুরু হয়। সৈফাই সাজ্জাদিয়ার প্রথম দোয়ায় আল্লাহর অনবদ্য ও অনুপম প্রশংসা করতে গিয়ে ইমাম বলেছেন, তুমি সেই আল্লাহ দর্শকদের দৃষ্টি যাকে দেখতে পায় না, বর্ণনাকারীদের চিন্তা বা কল্পনা শক্তি তোমার বর্ণনা দিতে অক্ষম। তুমি নিজ ক্ষমতা ও শক্তি দিয়ে সৃষ্টি করেছ সৃষ্টিজগৎ ও সৃষ্টিকুল এবং তাদের সৃষ্টি করেছ নিজ ইচ্ছায়। অথচ এর আগে এসব সৃষ্টির কোনো মডেল বা নমুনার অস্তিত্ব ছিল না।
সামাজিক, রাজনৈতিক, অর্থনৈতিক ও পারিবারিক দায়িত্ব সহ মানুষের বিভিন্ন দায়িত্ব সম্পর্কে সচেতন করার জন্য সাইফায়ে সাজ্জাদিয়ায় স্থান পাওয়া ইমাম সাজ্জাদ আলাইহিস সালামের দোয়াগুলো খুবই কার্যকর। বাবা মা সম্পর্কে তাঁর দোয়ার একাংশে বলা হয়েছে, হে আল্লাহ, আমার কণ্ঠ যেন বাবা মায়ের সামনে নিচু বা অনুচ্চ থাকে, আমার বক্তব্য যেন তাদের জন্য হয় সন্তোষজনক, আমার আচরণ যেন তাদের সামনে বিনম্র থাকে, তাদের জন্য আমার অন্তরকে দয়াদ্র করো, আমি যেন তাদের সঙ্গে নিজেকে মানিয়ে নেই এবং আমাকে তাঁদের প্রতি কোমল ও স্নেহশীল করুন। রিসালাতুল হুকুক ইমাম সাজ্জাদ আলাইহিসসালামের আরেকটি অনন্য অবদান। এ গ্রন্থে স্থান পেয়েছে বিভিন্ন অধিকার সংক্রান্ত আলোচনা। এসবের মধ্যে রয়েছে মানুষের শরীরের নানা অঙ্গের অধিকার, নানা ধরনের ইবাদতের অধিকার, বাবা মা, শিক্ষক, ছাত্র, বন্ধু, স্বামী স্ত্রী, সন্তান, ভাই, উপকারকারী, সহচর, প্রতিবেশী, বন্ধু, অংশীদার, অর্থ ঋণ প্রার্থী, শত্রু, খারাপ লোক, ভিক্ষুক, দিনী ভাই, একসাথে বসবাসকারী অধিকার এবং ইসলামের আশ্রয়ে থাকা কাফেরদের অধিকার সংক্রান্ত আলোচনা। যেমন পেটের অধিকার প্রসঙ্গে তিনি বলেছেন, পেটকে হারাম খাবারে পূর্ণ করো না এবং উদর ভর্তি করে খেও না।
ইমাম সাজ্জাদ আলাইহিসসালাম মহান আল্লাহর পরিপূর্ণ সন্তুষ্টি অর্জনের উপায় সম্পর্কে বলেছেন, আল্লাহকে পুরোপুরি সন্তুষ্ট করার উপায় হল মানুষকে দেয়া ওয়াদা রক্ষা করা, সত্য কথা বলা, সবসময় আল্লাহ যে আমাদের দেখছেন তা মনে রাখা ও নোংরা কাজ না করা এবং নিজ পরিবারের সদস্যদের সঙ্গে সুন্দর ব্যবহার করা। ইমামের দানশীলতা, সহিষ্ণুতা, মহত্ব, উদারতা ও ক্ষমাশীলতা শত্রুকেও করত অভিভূত ও ঘনিষ্ঠ মিত্র। ইমাম সাজ্জাদ বা জয়নুল আবেদিন আলাইহিসসালামের জন্মবার্ষিকী উপলক্ষে আরও একবার সবাইকে মোবারকবাদ। ইমাম সাজ্জাদ আলাইহিসসালামের শুভ জন্মবার্ষিকী উপলক্ষে বিশেষ আলোচনাটি শুনলেন। আপনারা এই অনুষ্ঠান শুনছেন রেডিও তেহরান থেকে। এবারে রয়েছে প্রাত্যহিক আয়োজন কথাবার্তা।
কথাবার্তা সুপ্রিয় শ্রোতা বন্ধুরা, আজ 15 ফেব্রুয়ারি বৃহস্পতিবারের কথাবার্তার আসরে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি গাজী আব্দুর রশিদ, আশা করছি আপনারা ভালো আছেন। আসরের শুরুতে ঢাকা ও কলকাতার গুরুত্বপূর্ণ বাংলা দৈনিকগুলোর বিশেষ বিশেষ খবরের শিরোনাম তুলে ধরছি। এরপর গুরুত্বপূর্ণ দুটি খবরের বিশ্লেষণে যাব। বিশ্লেষণ করবেন সহকর্মী সিরাজুল ইসলাম। প্রথমে বাংলাদেশের শিরোনাম। ইত্তেফাক লিখেছে, জার্মানির পথে প্রধানমন্ত্রী শেখ হাসিনা, 21 পদক পাওয়ায় বাড়িতে মানুষের ভিড়, জিয়াউল হক ব্যস্ত, দই বিক্রিতে প্রথম আলো। শান্তিপূর্ণ আন্দোলন চলবে, কারামুক্ত হয়ে মির্জা ফখরুল, ডেইলি স্টার বাংলা। আর মানব জমিন লিখেছে, কারামুক্ত ফখরুল খসরু, আমাদের প্রতিষ্ঠান জবরদখল হয়েছে, ভয়ঙ্কর পরিস্থিতিতে আছি, বললেন ডক্টর ইউনুস। যুগান্তর কলকাতা শিরোনাম, দক্ষিণে ফের ধাক্কা, কি পরিকল্পনা বিজেপির, সংবাদ প্রতিদিন। গণশক্তি লিখেছে, মণিপুরে নতুন করে হিংসায় নিহত এক, দিল্লির কৃষক আন্দোলনের পাশে থাকার বার্তা দিলেন মমতা বন্দ্যোপাধ্যায়, আনন্দবাজার পত্রিকা। মমতার সঙ্গে সাক্ষাৎ করে সাংসদ পদ থেকে ইস্তফা মিমির আজকাল। শ্রোতা বন্ধুরা, শিরোনামের পরে বা দুটি খবরের বিশ্লেষণে যাচ্ছি। জনাব সিরাজুল ইসলাম, কথাবার্তার আসরে আপনাকে স্বাগত জানাচ্ছি। জনাব সিরাজুল ইসলাম, গ্রামীণ টেলিকম ভবনে প্রেস ব্রিফিং এ ডক্টর ইউনুস দেশের মানুষের কাছে বিচারের ভার দিলাম, এটা মানব জমিনের শিরোনাম, কি বলবেন আপনি এ সম্পর্কে?
আপনাকে ধন্যবাদ। ডক্টর ইউনুস একজন নোবেল বিজয়ী ব্যক্তি, আন্তর্জাতিক পর্যায়ে তার যথেষ্ট খ্যাতি এবং সুনাম রয়েছে। তিনি যে প্রতিষ্ঠান নিয়ে আজকে সংবাদ সম্মেলন করেছেন এবং যে কথাগুলো বলেছেন তার সবই আসলে যথেষ্ট দুঃখজনক। পর্দার আড়ালে যে সমস্ত যা কিছু হচ্ছে তা আসলে কোনোটাই কাঙ্ক্ষিত না বলে আমি ব্যক্তিগতভাবে মনে করি। ডক্টর ইউনূসের ব্যাপারে দেশের ভেতরে যে নানামুখী পদক্ষেপ রয়েছে সে ব্যাপারে বেশিরভাগ সময় বলা হচ্ছে এগুলো অন্যায় এবং অযৌক্তিক। আবার এমন অভিযোগ রয়েছে ডক্টর ইউনূসকে অহেতুক হয়রানি করা হচ্ছে। তবে ডক্টর ইউনূস আজকের সংবাদ সম্মেলনে যে বক্তব্য দিয়েছেন তার ভিতরে বিশেষ উল্লেখযোগ্য হচ্ছে এই রকমের অনাকাঙ্ক্ষিত পরিস্থিতিতে তিনি পুলিশের সহায়তা চেয়ে পাননি, এই বিষয়গুলো আসলে সবচেয়ে অনাকাঙ্ক্ষিত। তিনি পরিষ্কার করে বলেছেন এই প্রতিষ্ঠান আমরা গড়ে তুলেছি এবং দেশের মানুষের কল্যাণে কাজ করা হচ্ছে, এই বিষয়ে যদি কোনো সমস্যা থাকে কোনো আপত্তি থাকে তাহলে মামলা হোক। তিনি বলেছেন যে আমরা তো অনেক মামলা মোকাবেলা করছি, এ মামলাও মোকাবেলা করব, কিন্তু এইভাবে ভবন দখল করে বা বিভিন্ন লোকজনকে দিয়ে ভবন দখল করিয়ে আমাদেরকে উচ্ছেদ করার চেষ্টা এটা তো হতে পারে না। তিনি বলেছেন বিচার চাইবো কার কাছে, পুলিশের সহযোগিতা চেয়েও পাইনি। তার বক্তব্যের ভেতরে কিছু অভিযোগ রয়েছে, আমি মনে করি এগুলো খতিয়ে দেখার প্রয়োজন আছে। আমি মনে করি তার সাথে কাঙ্ক্ষিত পর্যায়ে ব্যবহার করাটাই হবে যুক্তিসঙ্গত, তা না হলে সমাজের অনেকের কাছেই ভুল মেসেজ যাবে।
জনাব শাহজুল ইসলাম, দক্ষিণ লেবাননে ইসরায়েলি হামলা জোরদার হয়েছে, ইসরায়েলকে নিশ্চিত জবাব দেওয়ার অঙ্গীকার করেছে হিজবুল্লাহ, তাহলে কি হিজবুল্লাহর সাথে সর্বাত্মক যুদ্ধ শুরু হতে যাচ্ছে আপনার কি মনে হয়?
জি, দক্ষিণ লেবাননের উপর ইহুদিবাদী ইসরায়েল গতকাল যে হামলা চালিয়েছে সেই হামলা যতদূর জানতে পারছি যে গাজায় ইহুদিবাদী ইসরায়েলের সঙ্গে প্রতিরোধকামী সংগঠনগুলো যুদ্ধ শুরুর পর থেকে সেটাই সবচেয়ে বড় হামলা। লেবানন গাজার পক্ষে বা হামাসের পক্ষে যে লড়াই চালিয়ে আসছে সে লড়াইয়ের যৌক্তিকতা রয়েছে সে কথা অনস্বীকার্য। এই ইহুদিবাদী ইসরায়েল দক্ষিণ লেবানন একসময় দখল করেছিল, দক্ষিণ লেবাননকে দখল মুক্ত করেছে হিজবুল্লাহ, সেই হিজবুল্লাহ এখন লেবাননের নিরাপত্তার প্রধান প্রদায়ক হয়ে দাঁড়িয়েছে। হিজবুল্লাহই লেবাননের নিরাপত্তা রক্ষা করতে পারে। সেক্ষেত্রে ইহুদিবাদী ইসরায়েল লেবাননের উপর হামলা চালিয়ে বেসিক্যালি হিজবুল্লাহকে বার্তা দিতে চেয়েছে। আমি মনে করি হিজবুল্লাহর পক্ষ থেকে যে বক্তব্য দেওয়া হয়েছে যে এই হামলা বিনা জবাবে পার পাবে না, নিশ্চয়ই হিজবুল্লাহ হামলা চালাবে, পাল্টা প্রতিশোধ নেবে এবং এতে অবশ্যই যুদ্ধ মধ্যপ্রাচ্যে ছড়িয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে, আশঙ্কা রয়েছে।
এবারে কলকাতার কয়েকটি খবরের বিস্তারিত। সংবাদ প্রতিদিনের খবরে লেখা হয়েছে উত্তর ভারতে গড়গড়িয়ে চলছে বিজেপির বিজয় রথ, কিন্তু দক্ষিণে ঠিক এর উল্টো ছবি। দক্ষিণ ভারতের অধিকাংশ রাজ্যে এখন সেভাবে প্রভাব বিস্তার করতে পারেনি গেরুয়া শিবির, এবার জোট রাজনীতিতেও ধাক্কা খেল বিজেপি। তামিলনাড়ুতে বিজেপি দীর্ঘদিনের বন্ধু AIADMKE সাফ জানিয়ে দিল তারা বিজেপির সঙ্গে আর জোট করবে না। গত বছর সেপ্টেম্বর মাসে বিজেপির সঙ্গে সঙ্গ ছাড়ে AIADMKE। রায়বেরিলের মানুষকে আবেগ ঘন খোলা চিঠি সোনিয়ার, সংবাদ প্রতিদিনের এ খবরে বলা হয়েছে আগামী লোকসভা নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতাই করবেন না সোনিয়া গান্ধী। বৃহস্পতিবার এক আবেগপ্রবণ বার্তায় 77 বছরের কংগ্রেস নেত্রী জানিয়ে দিলেন একথা। বুধবার রাজস্থান থেকে রাজ্যসভায় মনোনয়নপত্র জমা দিয়েছেন তিনি, এবার উত্তরপ্রদেশের রায়বেরিলি কেন্দ্রের ভোটারদের উদ্দেশ্যে খোলা চিঠি দিলেন সোনিয়া, সেখানে পরিবারের পাশে থাকার আবেদন জানিয়েছেন তিনি। সেই বার্তায় কংগ্রেস নেত্রী জানিয়েছেন, আমি গর্বের সঙ্গে বলতে পারি আজ আমি যা হতে পেরেছি তা আপনাদের জন্য, এবং আমি চিরকাল আপনাদের বিশ্বাসের মর্যাদা দিতে নিজের সেরাটা দিয়েছি। এবার আমার শরীর ও বয়সজনিত কারণেই নির্বাচনে আর লড়া হবে না আমার, কিন্তু আমার হৃদয় ও আত্মা সবসময় আপনাদের সঙ্গে থাকবে। আমি জানি ভবিষ্যতেও আপনারা আমার ও আমার পরিবারের পাশেই থাকবেন, ঠিক যেমন থেকেছেন অতীতে। আনন্দবাজার পত্রিকার খবরে লেখা হয়েছে যাদবপুরের সাংসদ পদ থেকে ইস্তফা দিলেন অভিনেত্রী মিমি চক্রবর্তী। বৃহস্পতিবার বিধানসভায় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ঘরে গিয়ে তিনি সাংসদ পদ ছাড়ার কথা জানিয়েছেন, বিধানসভা থেকে বেরিয়ে নিজেই তা ঘোষণা করেন। মিমি জানিয়েছেন তিনি লোকসভা নির্বাচনে প্রার্থী হতে চান না। তো শ্রোতা বন্ধুরা, কথাবার্তার আজকের আসর এখানেই গুটিয়ে নিচ্ছি, আবারও কথা হবে আগামী আসরে। ততক্ষণ সবাই ভালো ও সুস্থ থাকুন।
কথাবার্তা অনুষ্ঠানটি শুনলেন। শ্রোতা বন্ধুরা, এবারে প্রান্তিক আয়োজনে রয়েছে পবিত্র কোরআনের তাফসির বিষয়ক অনুষ্ঠান কোরআনের আলো।
কোরআনের আলো। শ্রোতা বন্ধুরা, সালাম ও শুভেচ্ছা নিন। আশা করছি আপনারা সবাই ভালো আছেন। পবিত্র কোরআনের তাফসির বিষয়ক আজকের অনুষ্ঠান উপস্থাপনায় আপনাদের সঙ্গে রয়েছি আমি আক্তার জাহান
এবং আমি সোহেল আহমেদ।
গত আসরে আমরা সূরা জিনের 22 নম্বর পর্যন্ত আয়াতের আলোচনা শেষ করেছিলাম। আজ আমরা এই সূরার 23 থেকে 28 নম্বর পর্যন্ত আয়াতের সংক্ষিপ্ত তাফসীর উপস্থাপন করব। প্রথমেই 23 ও 24 নম্বর আয়াতের তেলাওয়াত ও তর্জমা শোনা যাক।
ইল্লা বালাগাম মিনাল্লাহি ওয়া রিসালাতিহি ওয়ামান ইয়াসিল্লাহ ওয়া রাসূলাহু ফাইন্না লাহু নার জাহান্নাম খালিদিনা ফীহা আবাদা حتى إذا رأوا ما يوعدون فسيعلمون من أضعف ناصرا وأقل عددا
আমার দায়িত্ব শুধু আল্লাহর পক্ষ থেকে পৌঁছানো এবং তার রিসালাতের বাণী প্রচার করা, আর যারা আল্লাহ ও তার রাসূলকে অমান্য করে তাদের জন্য রয়েছে জাহান্নামের আগুন, সেখানে তারা চিরস্থায়ী হবে, তারা সম্পূর্ণ উদাসীনতায় মত্ত হয়ে রয়েছে। অবশেষে যখন তারা প্রতিশ্রুত আযাব প্রত্যক্ষ করবে তখন তারা শিগগিরই জানতে পারবে কার সাহায্যকারী অধিকতর দুর্বল এবং সংখ্যায় স্বল্প।
ইসলামের শত্রুদের ভ্রান্ত ধারণা নাকচ করে দিয়ে এই দুই আয়াতে বলা হচ্ছে নবী রাসূলগণের দায়িত্ব হচ্ছে শুধুমাত্র আল্লাহ তাআলার বাণী মানুষের কাছে পৌঁছে দেয়া। মানুষের দৃষ্টি আকর্ষণ করার জন্য ওই বাণীকে কিছু সংযোজন বা তা থেকে কোনো কিছু বিয়োজনের অধিকার নবী রাসূলগণে নেই। তারা বরং কোনো ধরনের কম বেশি বা বিচ্যুতি ছাড়াই হুবহু আল্লাহর বাণী মানুষের কাছে পৌঁছে দেন। তারা মানুষকে এই বলে সতর্ক করেন যে তারা যদি রিসালাতকে অস্বীকার করে তাহলে তাদের জন্য রয়েছে কঠিন শাস্তি।
সাধারণত কাফির ও মুশরিকরা মুসলমানদের দুর্বল মনে করে এবং এ কারণে তারা মুসলমানদেরকে সুযোগ পেলে অপমান অপদস্থ করে, কিন্তু মহান আল্লাহ এই প্রতিশ্রুতি দিচ্ছেন যে একদিন এই পার্থিব জগতেই কাফির ও মুশরিকরা অপদস্থ হবে এবং সৎকর্মশীল মুমিন বান্দারা ক্ষমতায় অধিষ্ঠিত হবেন ও গোটা বিশ্ব শাসন করবেন। মহান আল্লাহর এই প্রতিশ্রুতি সূরা নূরের 55 নম্বর আয়াতে ব্যক্ত করা হয়েছে।
এবারে এই সূরার কয়েকটি শিক্ষণীয় বিষয় তুলে ধরছি। এক, নবী রাসূলগণকে অস্বীকার এবং তাদের বিরোধিতা করা প্রকৃত অর্থে আল্লাহ তাআলাকে অস্বীকার বা তাঁর বিরোধিতা করার সামিল। দুই, দাম্ভিক শক্তির বিরুদ্ধে ইমানদার দুর্বল শ্রেণী ও নেককার বান্দাদের বিজয়ের প্রতিশ্রুতি স্বয়ং আল্লাহ তাআলা ব্যক্ত করেছেন।
سبحانك يا من لا شريك له سبحانك يا من لا شريك له سبحانك
এবারে সূরা জিনের 25 ও 26 নম্বর আয়াতের তেলাওয়াত ও তর্জমা শোনা যাক।
قل إن أدري أقريب ما توعدون أم يجعل له ربي أمدا عالم الغيب فلا يظهر على غيبه أحدا
بولون آمي جانينا তোমাদেরকে যে শাস্তির প্রতিশ্রুতি দেওয়া হয়েছে তা কি আসন্ন না আমার প্রতিপালক এর জন্য কোনো দীর্ঘ মেয়াদ স্থির করবেন? তিনি অদৃশ্যের পরিজ্ঞাতা, তিনি তার অদৃশ্যের জ্ঞান কারো নিকট প্রকাশ করেন না।
আগের আয়াতগুলোতে কাফিরদের বিরুদ্ধে ঈমানদারদের বিজয়ের ঐশী প্রতিশ্রুতি ব্যক্ত করা হয়েছে। এরপর এই দুই আয়াতে মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়ালিহি ওয়াসাল্লামকে উদ্দেশ্য করে বলা হচ্ছে, আপনি তাদের বলে দিন যে অদৃশ্যের খবর আল্লাহ ছাড়া আর কেউ জানে না, এবং আল্লাহর দেয়া প্রতিশ্রুতি কবে বাস্তবায়িত হবে তা আমার জানা নেই। এ কারণে মহান আল্লাহ সাধারণত কাউকে অদৃশ্যের জ্ঞান সম্পর্কে অবহিত করেন না, তবে তিনি নিজ প্রজ্ঞার ভিত্তিতে কখনো কখনো নবী রাসূলগণকে অদৃশ্যের কিছু খবর জানিয়ে দেন।
মানুষ যদি জানতে পারে পার্থিব জগতে কবে আল্লাহর শাস্তি আসবে, তাহলে মানুষকে পরীক্ষা করার আর কোনো অর্থ থাকে না, কারণ শাস্তির সময় সম্পর্কে জ্ঞান অর্জন করলে মানুষ তার আগ পর্যন্ত খারাপ কাজে লিপ্ত থাকবে এবং ওই সময় আসার আগ মুহূর্তে তওবা করে ভালো হয়ে যাবে। কিন্তু তাতে প্রকৃত ঈমানদার এবং নেককার বান্দাকে বাছাই করার উপায় থাকবে না। পরীক্ষা তখনই অর্থবহ হবে যখন আমাদের ভালো ও খারাপ কাজের পুরস্কার ও শাস্তির সময় সম্পর্কে আমাদের কোনো জ্ঞান না থাকা সত্ত্বেও খারাপ কাজ থেকে আমরা বিরত থাকব।
এই দুই আয়াতের শিক্ষণীয় বিষয়গুলো হল, এক, মহানবী যেসব বিষয় জানতেন না সেসব বিষয় সরাসরি মানুষকে বলে দেওয়ার জন্য আদেশ প্রাপ্ত হয়েছিলেন, কাজেই যেসব অদৃশ্যের খবর তাঁর জানা ছিল না সেসব বিষয় অকপটে স্বীকার করা আল্লাহর রাসুলের কোন ত্রুটি হিসেবে গণ্য হবে না। দুই, আমরা দুচোখে যা কিছু দেখতে পাই বিশ্বজগৎ কেবল সেগুলোর মধ্যে সীমাবদ্ধ নয়, আমাদের পঞ্চ ইন্দ্রিয়র সাহায্যে অনুভব করা সম্ভব নয় এমন বহু অদৃশ্য বিষয়ের অস্তিত্ব রয়েছে।
এবারে সূরা জিনের ২৭ ও ২৮ নম্বর আয়াতের তেলাওয়াত ও তর্জমা শোনা যাক।
ইল্লা মান ইরতাদা মির রাসূলিন ফাইন্নাহু ইয়াসলুকু মিন বাইনি ইয়াদাইহি ওয়া মিন খালফিহি রাসাদা লিয়া'লামা আন ক্বাদ আবলাগু রিসালাতি রাব্বিহিম ওয়া আহাতা বিমা লাদাইহিম ওয়া আহসা কুল্লা শাইইন আদাদা।
তার প্রিয় পাত্র রাসুল ছাড়া সেক্ষেত্রে আল্লাহ তার রাসুলের সামনে এবং পিছনে প্রহরী নিয়োজিত করেন, যাতে তিনি প্রকাশ করেন যে অবশ্যই ফেরেশতারা তাদের রবের বার্তা পৌঁছে দিয়েছেন, আর তাদের কাছে যা আছে তা তিনি জ্ঞানে পরিবেষ্টন করে রেখেছেন এবং তিনি প্রতিটি বস্তু গণনা করে হিসেব রেখেছেন।
আগের আয়াতগুলোর বর্ণনা অনুযায়ী গায়েব বা অদৃশ্যের খবর কেবলমাত্র আল্লাহর নিয়ন্ত্রণে রয়েছে, কিন্তু এই দুই আয়াতে এক্ষেত্রে একটি ব্যতিক্রমের কথা বলা হয়েছে। আল্লাহ তাআলার বাছাই করা নবীর রাসূলগণ তার ইচ্ছায় ওহির মাধ্যমে অদৃশ্যের বিষয় সম্পর্কে জানতে পারেন। পবিত্র কোরআনে অতীত জাতিগুলোর এমন অসংখ্য ঘটনা বর্ণিত হয়েছে যেসব ঘটনা কোনো ঐতিহাসিকের কাছে না গিয়ে কিংবা ইতিহাস গ্রন্থ অধ্যয়ন না করেই আল্লাহর রাসূল ওহির মাধ্যমে নিজে জেনেছেন এবং উম্মতকে জানিয়ে দিয়ে গেছেন। পরের আয়াতে ওহি গ্রহণ ও তা মানুষের কাছে পৌঁছে দেওয়ার ক্ষেত্রে নবী রাসূলগণ যে সব রকম ভুল ভ্রান্তির ঊর্ধ্বে ছিলেন সে কথা বর্ণনা করা হয়েছে। বলা হচ্ছে, আল্লাহর পক্ষ থেকে নিয়োগ করা ফেরেশতারা নবী রাসূলগণকে কুচক্রি জিন ও মানুষের হাত থেকে রক্ষা করেন এবং তারা এ বিষয়ে নিশ্চিত হন যে আল্লাহর রাসূল কোনো ধরনের পরিবর্তন ও পরিবর্ধন ছাড়াই মানুষের কাছে ওহি পৌঁছে দিয়েছেন।
সূরা জিনের শেষ দুই আয়াতের শিক্ষণীয় দিকগুলো হল, এক, রিসালাতের দায়িত্ব সুচারুরূপে পালন করার স্বার্থে নবী রাসূলগণ আল্লাহর ইচ্ছায় অদৃশ্যের খবর জেনে যেতেন। দুই, মহান আল্লাহ তার নবী রাসূলগণের কাজকর্ম সার্বক্ষণিক তদারকি করেন যাতে ওহির বাণী কোনোরকম ব্যত্যয় ছাড়াই মানুষের কাছে পৌঁছে যায়। তিন, অদৃশ্যের খবর কিংবা ভবিষ্যৎ জানার দাবি যেই করুক না কেন, তা সম্পূর্ণ মিথ্যা ও বানোয়া। কেননা নবী রাসূলগণ ছাড়া আর কারো পক্ষে অদৃশ্যের খবর জানা সম্ভব নয়। চার, আল্লাহর জ্ঞান সবকিছুর উপর পরিবেষ্টন করে রয়েছে।
তো শ্রোতা বন্ধুরা, আমরা যেন আজকের আলোচনা থেকে প্রয়োজনীয় শিক্ষা গ্রহণ করতে পারি সে কামনা করে শেষ করছি কোরআনের আলোর আজকের আয়োজন। যারা সঙ্গ দিলেন তাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ।
কোরআনের আলো অনুষ্ঠানটি শুনলেন শ্রোতা বন্ধুরা। এবারে বিদায় নেবার আগে আরও কিছু খবর সহ বিশ্ব সংবাদের গুরুত্বপূর্ণ অংশগুলো আরও একবার জানিয়ে দিচ্ছি। দক্ষিণ লেবাননে ইসরায়েলি হামলা জোরদার, হিজবুল্লাহ যোদ্ধা সহ 11 জন নিহত, বাড়ছে বড় রকমের যুদ্ধ শুরুর আশঙ্কা। গাজা যুদ্ধ নিয়ে কানাডা, অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ডের উদ্বেগ, প্রেসিডেন্ট রাইসি বললেন এই যুদ্ধ অন্যায় ব্যবস্থার প্রমাণ। 3.5 মাস পর জেল থেকে মুক্তি পেলেন বিএনপি মহাসচিব ফখরুল, গণতন্ত্র ফেরানোর আন্দোলন অব্যাহত রাখার ঘোষণা। এবার সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ এর বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার দাবি জানালেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এবারে আরও কিছু খবর। ইসলামী প্রজাতন্ত্র ইরান এবং ইরাকের মধ্যে নিরাপত্তা ক্ষেত্রে যে চুক্তি হয়েছে তা পরিপূর্ণ বাস্তবায়নের জন্য নিবিড়ভাবে কাজ করতে বাগদাদের প্রতি আহ্বান জানিয়েছে তেহরান। গতকাল ইরাকের প্রেসিডেন্ট আব্দুল লতিফ রশিদের সঙ্গে রাজধানী বাগদাদে বৈঠকের সময় এই আহ্বান জানান ইরানের বিচার বিভাগের প্রধান গোলাম হোসেন মোহসেনি এজেই। তিনি বলেন, ইরাকের নিরাপত্তার সাথে ইরানের নিরাপত্তা জড়িত এবং আঞ্চলিক ও আন্তর্জাতিক ক্ষেত্রে দুই প্রতিবেশীর ঘনিষ্ঠ এবং ঐক্যবদ্ধ অবস্থান ব্যাপকভাবে দুই দেশকে লাভবান করতে পারে। ইরানের বিচার বিভাগের প্রধান আরও বলেন, ইরান ও ইরাকের নিরাপত্তার জন্য হুমকি এবং বাধা সৃষ্টিকারী শত্রুদের চক্রান্ত নস্যাত করার জন্য আমাদের নিরাপত্তা চুক্তিকে আরও সুসংহতভাবে এগিয়ে নেওয়ার জন্য কাজ করতে হবে। গত বছরের মার্চ মাসে ইরাক এবং ইরানের মধ্যে নিরাপত্তা চুক্তি সই হয়। ওই চুক্তির মূল লক্ষ্য ছিল ইরাকের স্বায়ত্তশাসিত কুর্দিস্তান অঞ্চলের ভূমিকে ব্যবহার করে সন্ত্রাসীরা যাতে ইরানের ভেতরে কোনো নাশকতামূলক তৎপরতা না চালাতে পারে তা ঠেকানো। ইউক্রেনের সেনাপ্রধান জেনারেল আলেকজান্ডার সিরস্কি বলেছেন, রাশিয়ার বিরুদ্ধে যুদ্ধক্ষেত্রে তার দেশের সেনারা কঠিন পরিস্থিতি মোকাবেলা করছে। গতকাল একটি সামাজিক মাধ্যমে দেয়া এক পোস্টে তিনি ওই মন্তব্য করেন। সিরস্কি সম্প্রতি ইউক্রেনের সেনাপ্রধানের দায়িত্ব পেয়েছেন। নতুন সেনাপ্রধানের দায়িত্ব পাওয়ার পর প্রতিরক্ষামন্ত্রী রুস্তাম উমারভের সাথে দেশের পূর্বাঞ্চলীয় যুদ্ধক্ষেত্র পরিদর্শন শেষে সামাজিক মাধ্যমে এই পোস্ট দেন জেনারেল সিরস্কি। শ্রোতা বন্ধুরা, এখনকার মতো এখানেই বিদায় চাইছি। খোদা হাফেজ। Thank you.